Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Ashhadu an la ilaha illallah. Ashhadu an la أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
گزشتہ خطبے میں میں نے اخلاق
گت خطبہ আমি নৈতিক চরিত্রের তাকওয়ার সাথে কি আন্তঃসম্পর্ক রয়েছে তা উল্লেখ করেছি, অর্থাৎ চারিত্রিক গুণাবলী আবশ্যক। এ সম্পর্কে মুসলিমদের উক্তি রয়েছে যে মানুষ তখন মুত্তাকি হয় যখন তার ভিতর তার মাঝে সকল নৈতিক গুণাবলী বিদ্যমান থাকে। তাই মোমেনের সকল চারিত্রিক গুণে সজ্জিত হওয়ার চেষ্টা করা উচিত, আর আল্লাহ যেসব কাজ করতে বলেছেন তা করা উচিত, আর যেসব কাজ থেকে বারণ করেছেন আল্লাহ তাআলা তা থেকে বিরত থাকা উচিত। কেবল তবেই সেই উন্নত নৈতিক গুণাবলী তার মাঝে সৃষ্টি হতে পারে যা মুত্তাকি হওয়ার জন্য আবশ্যক। কিন্তু চারিত্রিক গুণাবলীর সাথে সম্পর্কযুক্ত কিছু কথা এমন আছে যা এক মুমিনের ভিতর যদি বিদ্যমান না থাকে তাহলে তার ইমানের মান সন্দেহযুক্ত হয়ে যায়। দেখার বিষয় থাকে যে আদৌ আছে কিনা, তা কত পরের কথা। প্রথমে ইমান এর সুরক্ষার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য যা মুমিন হওয়ার জন্য আবশ্যক তা হলো সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা আর মিথ্যা বর্জন করা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যে ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কওলা যুর। অতএব তোমরা প্রতিমার নোংরামি পরিহার করো আর মিথ্যা বলা থেকে বিরত থাকো। তাই প্রতিমা পূজা এবং মিথ্যাকে একসাথে রেখে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে যদি তোমাদের মাঝে সত্য না থাকে, সত্য কথা বলার অভ্যাস না থাকে, তাহলে এটি প্রতিমা পূজার মতোই একটি গুরুতর পাপ। এক মোমেন আল্লাহর একত্ববাদে বিশ্বাস করবে আর তা সত্ত্বেও প্রকাশ্য বা অপ্রকাশ্য প্রতিমা পূজার নোংরামিতে লিপ্ত থাকবে। তাই এটি অত্যন্ত স্পষ্ট এবং প্রকাশ্য সতর্কবাণী ইমানের দাবিকারকের প্রতি যে যদি ইমান থাকে তাহলে সত্যের উন্নত মানেও পৌঁছতে হবে, অধিষ্ঠিত থাকতে হবে, নতুবা নিজের ইমানের যথার্থতা তোমাকে যাচাই করে দেখতে হবে। হযরত মুসা আলাইহিস বিষয়টি পরিষ্কারভাবে বর্ণনা করেছেন যে প্রতিমা কাকে বলে, মূর্তি কাকে বলে, ইমানকে অক্ষত এবং ইমানের ক্ষেত্রে উন্নতি করার জন্য কোন প্রতিমা মূর্তি এড়িয়ে চলতে হবে, কি রীতি অবলম্বন করতে হবে, এই বিষয়টি মুসা ইসলাম তার বিভিন্ন পুস্তকে বর্ণনা করেছেন, তার বিভিন্ন বৈঠকেও বারবার উল্লেখ করেছেন। স্পষ্টভাবে সত্যের গুরুত্ব তিনি তুলে ধরেছেন। আর গভীর বেদনার সাথে এটি করেছেন। শাহ আহমদের সবসময় সামনে রাখার প্রয়োজন রয়েছে, যেন আমরা আমাদের ইমান মজবুত রেখে দৃঢ় করে তাকওয়ার পানে অগ্রসর হতে পারি। তার বিভিন্ন উদ্ধৃতি আমি এই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। বাধ্যতা মনে হয় যে কথাগুলো একই শ্রেণীর কথা, কিন্তু প্রতিটি বাক্যে ভিন্ন নসিহত রয়েছে। তিনি নুরুল কোরআন গ্রন্থে বলেন যে কোরআন শরীফে মিথ্যাকে প্রতিমা পূজার সমান আখ্যায়িত করা হয়েছে, যেভাবে আল্লাহ তাআলা বলছেন যে ফাজতানিবু রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কওলা যুর, প্রতিমার নোংরামি এবং মিথ্যার অপবিত্রতা বর্জন করো, উভয়টি অপবিত্র উভয়টি নোংরা, তা এড়িয়ে চলো। আর এছাড়া মিথ্যার কারণে মানুষের খোদা থেকে দূরে ছিটকে পড়ার কথা তিনি বলেছেন, বা এটি বলা হচ্ছে যে মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা পরিত্যাগ করেন। এ সম্পর্কে তিনি বলছেন প্রতিমা পূজা এবং মিথ্যা বলা থেকে বিরত থাকো, অর্থাৎ মিথ্যা এক প্রতিমা বা মূর্তি যার উপর নির্ভরকারী আল্লাহর উপর ভরসা করা ছেড়ে দেয়, তাই মিথ্যা বললে খোদা তালা হারিয়ে যান জীবন থেকে। আল্লাহর উপর ভরসা নির্ভরশীলতা যেখানে সে পরিহার করেছে সেখানে খোদা বন্দার কাছে আসেন না। পুনরায় ইসলামী নীতি দর্শনে তিনি বলেন, এখন লেকচার লাহোর থেকে তুলে ধরছেন যে মিথ্যা এবং প্রতিমা বর্জন করো, এড়িয়ে চলো, এই উভয়টি অপবিত্র, তাই পবিত্র হওয়ার জন্য আবশ্যক হলো মিথ্যা এবং সকল প্রকার শিরক থেকে মানুষকে মুক্ত থাকা। পুনরায় এক বৈঠকে তিনি বলেন কোরআন শরীফে মিথ্যাকে একটি নোংরামি এবং অপবিত্রতা আখ্যায়িত করা হয়েছে, যেভাবে বলেছেন ওয়াজতানিবু রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কওলা যুর, দেখো মিথ্যাকে প্রতিমার মোকাবেলায় রাখা হয়েছে। সত্যিকার অর্থে মিথ্যা এক প্রকার মূর্তি বা প্রতিমা, কেন মানুষ সত্য পরিহার করে অন্যদিকে ধাবিত হয়, যেভাবে প্রতিমার পিছনে কোন বাস্তবতা থাকে না, অনুরূপ ভাবে মিথ্যার অন্তরালেও প্রহসন এবং বাহ্যিক চাকচিক্য ছাড়া আর কিছুই থাকে না, বা আপাত দৃষ্টিতে কথা তো চাকচিক্য সৃষ্টি করা হয়, বাস্তবে কিছুই নেই। মিথ্যাবাদীদের বিশ্বাস এতটা হারিয়ে যায় যে তারা সত্য বললেও এটি মনে হয় যে এ কথাতে হয়তো মিথ্যার কোনো মিশ্রণ থাকবে। মিথ্যাবাদীরা যদি চায় যে আমাদের মিথ্যা কমে যাক, তাহলে এটি সহসাই সম্ভব না। একটা অভ্যাস সৃষ্টি হলে তা সহজে দূর হয় না। দীর্ঘদিন সাধনা করার পর মিথ্যা বলার অভ্যাস, সত্য বলার অভ্যাস সৃষ্টি হবে, অনেকে অভ্যস্ত হয়ে যায় মিথ্যা বলে, সব কথায় তাদের মিথ্যা বলতে হয় বলে মুসা আলাইহিস সালাম বলছে, দূর করার জন্য অনেক পরিশ্রম করতে হয় আর দীর্ঘদিন সাধনা করতে হয়, সংগ্রাম করতে হয়, পুনরায় সত্য বলার অভ্যাস বৃদ্ধি পায়। আর যারা মনে করে যে জাগতের সাফল্য যদি অর্জন করতে হয় কিছুটা হলেও মিথ্যা বলার প্রয়োজন হবে, ভ্রান্ত কথা বলতে হবে, এছাড়া যে কাজ চলে না, তাদের এমন ধ্যান ধারণার অপনোদন করতে গিয়ে তিনি বলেন মিথ্যা প্রতিমা পূজার সাথে মিথ্যাকে একসাথে উল্লেখ করা হয়েছে। নির্বোধ মানুষ যেভাবে খোদাকে ছেড়ে প্রতিমার সামনে মাথা ঝুঁকায়, অনুরূপভাবে সত্য আর সততাকে পরিহার করে নিজের স্বার্থে মিথ্যাকে মাবুদ হিসেবে অবলম্বন করে, এই কারণে আল্লাহ তাআলা এটিকে প্রতিমা পূজার সাথে এক প্রকারে বর্ণনা করেছেন আর এর সাথে তুলনা করেছেন, যেভাবে এক প্রতিমা পূজারী প্রতিমা থেকে পরিত্রাণ চায়। তিনি বলেন, মিথ্যাবাদী নিজের পক্ষ থেকে মূর্তি বা প্রতিমা দাঁড় করে মনে করে যে প্রতিমা বা মূর্তির মাধ্যমে পরিত্রাণ লাভ হবে, কত বড় বিপত্তি দেখা দিয়েছে। যদি বলা হয় যে কেন প্রতিমা পূজায় লিপ্ত হও, এই নোংরামি পরিহার করো, বলে যে কিভাবে পরিহার করা যেতে পারে, এছাড়া যে চলে না, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হবে যে জীবনের ভিত্তি হলো মিথ্যার উপর। কিন্তু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে অবশেষে সত্যই সফল হয়, কল্যাণ এবং বিজয় এরই সত্যেরই স্মরণ রাখবে। মিথ্যার মতো অলক্ষণে জিনিস আর নেই। সচরাচর জগৎ পূজারীরা বলে যে সত্যবাদীরা ধরা পড়ে, কিন্তু এটি আমি কিভাবে গ্রহণ করতে পারি? আমার বিরুদ্ধে 60টি মামলা হয়েছে, আল্লাহ তাআলার ফজলে কোনো একটিতে একটা শব্দ আমাকে মিথ্যা লিখতে হয়নি। কেউ বলুক কোনো একটিতে কি আল্লাহ তাআলা আমাকে পরাজিত করেছেন? আল্লাহ তাআলা নিজেই সত্যের সহায়ক এবং সুরক্ষাদাতা, সুরক্ষাকারী, তত্ত্বাবধায়ক। এটি কি কোনদিন সম্ভব যে তিনি সত্যবাদীকে শাস্তি দেবেন? যদি এমনটি হয়, তিনি বলেন, যদি এমন হয় তাহলে পৃথিবীতে কোনো ব্যক্তি সত্য বলার সাহস দেখাবে না, আর খোদার সত্তায় সঠিক বিশ্বাস হারিয়ে যাবে। সরল প্রাণ মানুষ জীবিত থেকে মৃত তুল্য হবে। আসল কথা হলো, সত্য বলার কারণে যারা শাস্তি পায় তারা সত্যের কারণে শাস্তি পায় না, বা সেই শাস্তি সত্যের কারণে হয় না। সেই শাস্তি তাদের অন্য কতক গুপ্ত সুপ্ত পাপাচারিতার কারণে হয়ে থাকে, যখন কোন অপরাধের কারণে ধরা পড়ে সত্য বলে আর শাস্তি পায়, তখন সাময়িক সত্য বলার একটা প্রেরণায় সত্য বলে আর শাস্তি পায়। তখন মানুষকে এটি মনে করা উচিত নয়, এই পাপের কারণে আমি শাস্তি বা সত্য বলার কারণে শাস্তি পেয়েছি। হুজুর বলছেন, এটি পুরনো পাপ এবং অপকর্ম যে কারণে সে শাস্তি পায়, অন্য কোন মিথ্যার শাস্তি তখন পেয়ে থাকে আল্লাহ তাআলার কাছে। এসব পাপ এবং দুষ্কৃতির একটা দীর্ঘ তালিকা রয়েছে, অনেক ভুলভ্রান্তি তাদের থেকে থাকে, কোনটির কারণে তারা শাস্তি পায়। আমাদের কর্মের পুরো রেকর্ড খোদার কাছে সংরক্ষিত আছে, সুরক্ষিত আছে। মানুষের মানব সৃষ্ট কম্পিউটার নষ্ট হয়ে যায়, হ্যাক হয়, সাইবার আক্রমণ হয়, পুরো ডেটা বা তথ্য হারিয়ে যায়, কিন্তু খোদার রেকর্ডকে কেউ কখনো মুছতে পারে না, সেই সবই সুরক্ষিত আছে। মানুষ অনেক বাহানা অজুহাত দেখে মানুষের শাস্তি এড়াতে পারে, কিন্তু আল্লাহকে প্রতারিত করা যায় না। তাই স্থায়ী পুণ্যে অভ্যস্ত হওয়া উচিত, পুণ্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়া উচিত। যখন ইস্তিগফার করে মানুষ আর পাপ থেকে মুক্ত থাকার যদি অঙ্গীকার করে, তার উপর সবসময় প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এই যে বলেছেন, জগৎ পূজারী যে বলে কিভাবে মিথ্যা পরিহার করো, মিথ্যা ছাড়া যে চলে না, এটি শুধু অনেক বড় স্বার্থের সাথে সম্পর্কযুক্ত নয়, বরং জগৎ পূজারীদের প্রকৃত অবস্থা হলো সব বিষয়ে, সামান্য বিষয়ে তারা মিথ্যা বলে। সম্প্রতি নতুন ন্যাশনাল জিওগ্রাফিক যে পত্রিকা এসেছে, তাতে মিথ্যা সম্পর্কে অনেক বড় একটি প্রবন্ধ ছিল। গবেষণা এটি উপস্থাপন করা হয়েছে যে মিথ্যা মানুষ কেন বলে। লেখক এটি বলেছে তাতে যে বাহ্যত সাফল্য আসে মিথ্যা বলার কারণে। মুসলিম ইসলাম বলেছেন, মানুষ মনে করে সফলতা লাভ করেছে মিথ্যার কারণে। পত্রিকায় একই কথা উল্লেখ করা হয়েছে। আর এটি প্রমাণের চেষ্টা করেছে বা করা হয়েছে যে মানুষ মিথ্যা বলা মানব প্রকৃতির অংশ, অথচ মিথ্যা বলা মানব প্রকৃতির অংশ নয়, এবং পরিবেশ তাকে মিথ্যাবাদী হিসাবে গড়ে তোলে। এদের যেহেতু জাগতিক স্বার্থ থেকে থাকে, তাই একই প্রবন্ধে এমন ভাবে এটিকে মিথ্যা বলাকে মিথ্যা বলার বৈধতা প্রমাণের এমন চেষ্টা হয়েছে তে শৈশব থেকেই নাকি অভ্যাস হয়ে যায়, অথচ শৈশবে পরিবেশই মানুষকে মিথ্যায় অভ্যস্ত করে। এখন এদের অবস্থা দেখুন, বড় গর্বের সাথে সে সকল লোকদের ছবি তাতে ছাপা হয়েছে যারা মিথ্যার প্রতিযোগিতায় অংশ নেয়, তারা চ্যাম্পিয়ন কে মিথ্যা বলার ক্ষেত্রে এটি দেখে এবং তাকে পুরস্কৃত করা হয়। এক ব্যক্তি যে পুরস্কার লাভ করেছে, সে বলে কিছু কাহিনী যা আমি বর্ণনা করি কিছু সঠিক হয়ে থাকে, কিন্তু সেসব কাহিনীতেও যদি মিথ্যার মিশ্রণ না থাকে তাহলে আমার কথা মানুষের জন্য বিরক্তিকর হবে, একগুঁয়েমি শিকার হবে মানুষ, তাই মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য মিথ্যা বলি। এই প্রবন্ধে শিশু থেকে আরম্ভ করে রাজনীতিবিদ এবং জীবনের বিভিন্ন পেশা এমনকি বিজ্ঞানীদের কথা বলা হয়েছে, তাদের কথা মিথ্যা অন্তর্ভুক্ত থাকে সমাজে। এই পরিবেশে এত মিথ্যা বিদ্যমান, সর্বত্র মিথ্যাই চোখে পড়বে। তাদের মতে মিথ্যা এড়ানোর কোন উপায় নেই, আমরা বাধ্য মিথ্যা বলতে। আমরা যারা বলি যে এদের সত্যের মান অনেক উন্নত এসব জাতির, এই প্রবন্ধ পড়ে বোঝা যায় যে এদের প্রতিটি কথার ভিত্তি হল মিথ্যা, মিথ্যার উপর। প্রাথমিক একটি জরিপ এরা করেছে, তা থেকে প্রতিভাত হয় যে প্রত্যেক ব্যক্তি প্রতিদিন তিন চারটি মিথ্যা বলেই গড়ে। এ সমস্ত মিথ্যার পেছনে বিভিন্ন কারণ আছে। এক জায়গায় মিথ্যার কারণ হলো কেউ যদি কাউকে যদি দিক নির্দেশনা দিতে হয় তাকে সঠিক দিক নির্দেশনা দেয়া হয় না, মিথ্যা বলা হয়। কাউকে প্রতারিত করার জন্য মিথ্যা বলা হয়, একে দুর্বলতা গোপন রাখার জন্য মিথ্যা বলা হয়। মিথ্যা বলার আরো অনেক কারণ আছে, যে কারণে মানুষ মিথ্যা বলে। এসব গবেষণা উপস্থাপন করা হয়েছে, ভ্রান্ত ধারণা, ভ্রান্ত ফলস ইম্প্রেশন সৃষ্টির জন্য মিথ্যা বলা হয়, আত্মগরিমার খাতিরে মিথ্যা বলে। এই হলো ছোট ছোট মিথ্যা। বড় মিথ্যাগুলোর কথা উল্লেখ করেছে, স্বামী স্ত্রী অন্যান্য মানুষের সাথে যে সম্পর্ক থাকে তাদের, সেগুলো গোপন রাখার জন্য মিথ্যা বলে। স্বামী স্ত্রীর যে অন্যায় স্বাধীনতার কারণে ভ্রান্ত অন্যায় বন্ধুত্ব হয়, সেগুলো গোপন রাখার জন্য মিথ্যা বলতে হয়। স্বাধীন সমাজের এটি একটি অনেক বড় ব্যাধি। এইভাবে লাগামহীন স্বাধীন মেলামেশার কারণে ভ্রান্ত বা অন্যায় সম্পর্ক গড়ে ওঠে। এরপর মিথ্যা যখন সামনে আসে তখন ঝগড়া বিবাদ আরম্ভ হয়, তালাক এবং খোলায় পর্যবসিত হয়। আমাদের দেশেও যদি খতিয়ে দেখেন তাহলে ঘরের তালাক এবং খোলার কারণ হলো মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। এই মৌলিক মনস্তাত্ত্বিক দিকটা সামনে রেখে আমাদের বিয়ের সময় যে আয়াতগুলো পড়তে বলা হয়েছে সেগুলোর একটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে যারা ঈমান এনেছো আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সহজ সরল এবং পরিষ্কার কথা বলো। আবার বলা হয়েছে ইস্তাহলাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম মা ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যদি তোমরা এমন করো আল্লাহ তোমাদের কর্মের সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আর যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে সে অনেক বড় সাফল্য লাভ করে। লাগামহীন স্বাধীনতার একটা দিক হলো স্বাধীনতার নামে পর্দা ছেড়ে দেয়া হয়। পর্দা যখন উঠে যায় সন্দেহ সৃষ্টি হয়, পারস্পরিক বিশ্বাস হারিয়ে যায়, মিথ্যার আশ্রয় নিতে হয়, একটা মিথ্যার অনন্ত এক ধারার সূচনা হয়। এইভাবে যাই হোক, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্কের গণ্ডিতে সত্য বলার উপর এতটা জোর দিয়েছেন যে কোনো বক্রতা যেন না থাকে, সত্যের সবচেয়ে উন্নত মান যেন বিদ্যমান থাকে। এরপরে তোমাদের সম্পর্ক যেখানে ভালো থাকবে, তোমাদের সন্তান সন্ততিরাও অনেক সমস্যা থেকে রক্ষা পাবে, আল্লাহ তাআলা তোমাদের পাপ ক্ষমা করবেন এবং মহা সাফল্য তোমাদেরকে ফৌজে আজিম দান করবেন। এই হলো সুন্দর সেই ইসলামী শিক্ষা। কিন্তু তা সত্ত্বেও যারা সোজা সহজ সরল কথা বলে না, সত্য বলে না, নিজের সম্পর্ক নষ্ট করে, বিশ্বাস কে মিথ্যার কারণে নষ্ট করে, তার চেয়ে বড় দুর্ভাগ্য আর কে হতে পারে। আমাদের মাঝে খোলা এবং তালাকের হার এজন্য বৃদ্ধি পাচ্ছে যে আল্লাহর নির্দেশের সাথে দূরত্ব সৃষ্টি হচ্ছে। এসব জগৎ পূজারীদের কোন দিক নির্দেশনা দেওয়ার কেউ নেই, পথের দিশা দেওয়ার কেউ নেই। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে মিথ্যা বলাকে তারা ভয়াবহ বা সিরিয়াস লাই হিসাবে লিখেছে, অনেক বড় মিথ্যা যা দুশ্চিন্তার কারণ। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা পথ নির্দেশনা দিয়েছেন, তারা যদি এমনটি করে তাহলে বিষয়টা এর চেয়ে বেশি সিরিয়াস বা ভয়াবহ রূপ ধারণ করে, যে খোদার নির্দেশকে নির্দেশের প্রতি অবাধ্যতা প্রদর্শন করা হচ্ছে। এমন মানুষ পাপের ক্ষমা থেকে বঞ্চিত থাকে, আর আল্লাহর পক্ষ থেকে যে সাফল্যের প্রতিশ্রুতি রয়েছে তা থেকেও তারা বঞ্চিত থাকে। অতএব তাদের জন্য এটি চিন্তার বিষয়, যারা এমন মন মানসিকতা রাখে বা এমন আচার আচরণ প্রদর্শন করে। এতে লেখা আছে যে মানুষ সচরাচর নিজেদের ভুল এবং দুর্বলতা গোপন রাখার জন্য মিথ্যা বলে, এদের এদের হারেই সবচেয়ে বেশি। মানুষকে এড়ানোর জন্য মিথ্যা বলে, সাক্ষাৎ করতে চায় না, সংবাদ পাঠিয়ে দেয় যে ঘরে নেই, স্ত্রী বাচ্চাকে বলে যে বলে দাও। অনেকেই ছেলেদের বা সন্তানদের বলে যে যে ব্যক্তি আসে বা যে ফোন করে তাকে বলে দাও যে আমাদের আব্বা বাসায় নেই বা মা বাসায় নেই। এভাবে ছেলে এবং মেয়েদের মাঝে মিথ্যার অভ্যাস সৃষ্টি করে। তো এটি প্রকৃতির অংশ নয়, বড়দের কিছু অপকর্মই বাচ্চাদের মাঝে মিথ্যার অভ্যাস সৃষ্টি করে। আরো লেখা আছে, কোনো কারণ ছাড়াই অভ্যাস বশত মানুষ মিথ্যা বলে, আর অভ্যাসও সৃষ্টি হয় পরিবেশের কারণে। এ ব্যক্তি আরো লিখেছে যে সত্য গোপন রাখার জন্য, গোপন করার জন্য মিথ্যা বলে, সঠিক কথা না বলা, সত্য গোপন করা উদ্দেশ্যে মিথ্যা বলে, অন্যের ক্ষতি করার জন্য মিথ্যা বলে, ভালো সাজার জন্য মিথ্যা বলে, মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে, চুটকি শোনায়, হাসি ঠাট্টা করা, অথচ পবিত্র এবং পরিচ্ছন্ন রসিকতাও করা যায়, আত্মস্বার্থের খাতিরেও মানুষ মিথ্যা বলে। এমন কিছু স্বার্থ যা আর্থিক স্বার্থ নয় তার জন্য মিথ্যা বলে, আর্থিক স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা বলে মানুষ। তো এই জরিপ সকল শ্রেণীর মিথ্যাবাদীদের হার বের করেছে হিসাব করে। এতে যারা নিজেদের ভুল ভ্রান্তি গোপন রাখার জন্য, আর্থিক স্বার্থ সিদ্ধির জন্য এবং অন্যান্য স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সাথে সাক্ষাৎ এড়ানোর জন্য কোন ভুল করলে মানুষ অন্যদের এড়িয়েও চলে, আর এ কারণে মিথ্যা বলে। সবচেয়ে বেশি মিথ্যাবাদী এই চার শ্রেণীর মানুষ হয়ে থাকে, নিজের ভুলভ্রান্তি লুকানো, গোপন করা, আর্থিক স্বার্থ, অন্যান্য স্বার্থ এবং মানুষের সাথে সাক্ষাৎ এড়ানো। এই জরিপ অনুসারে এই হলো চিত্র, এই হলো এদের অবস্থা। আমাদের অনেকেই মনে করে যে এদের সত্যের মান আমাদের চেয়ে অনেক উন্নত। যদি এরা আমাদের জন্য মাপকাঠি হয়ে থাকে, সত্যের মানদণ্ড হয়ে থাকে, তাহলে একজন মোমেনের জন্য সত্যি চিন্তার বিষয়। এরা এমনিতেই আল্লাহ তাআলাকে মানে না বা শিরকে লিপ্ত, কিন্তু আমরা যারা ঈমান আনার দাবি করেছি আর ধর্মীয় শিক্ষা মেনে চলার দাবি করি, তারা যদি সত্য বিচ্যুত হয় তাহলে শুধু ধর্ম থেকেই দূরে সরে পড়ে না, বরং শিরকও করে তারা। আমাদেরকে আমাদের সত্যের মান যাচাই করে দেখতে হবে, এসবের উপর দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলা সাক্ষ্য সম্পর্কে বলেন যে মিথ্যা সাক্ষ্য দেবে না। রহমান খোদার বান্দা বা ইবাদুর রহমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, আর তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। তাই আর্থিক স্বার্থ বা অন্য কোন স্বার্থের খাতিরে আমাদের মিথ্যা সাক্ষ্য দেওয়া উচিত নয়, আর অন্য কোন উদ্দেশ্যও নয়। যদি আমরা চাই যে রহমান, যদি আমরা রহমান খোদার বান্দা হতে চাই আর ঈমানের ক্ষেত্রে উন্নতি করতে চাই, তাহলে এসব মিথ্যা আমাদেরকে পরিহার করতে হবে, বাইরে চলতে হবে, এবং শয়তান থেকে মুক্ত থাকার জন্য আবশ্যক। কারণ মিথ্যা বলে রহমানের সাথে সম্পর্ক ছিন্ন হবে, খোদার সাথে সম্পর্ক যদি ছিন্ন হয়, মুসা ইসলাম বলেছেন যে তখন শয়তানের সাথে সম্পর্ক স্থাপিত হয়, মানুষ শয়তানের থাবায় এসে যায়। আমাদের সত্যের মান কি হওয়া উচিত আর কিভাবে মিথ্যা এড়িয়ে চলতে হবে, এই কথা বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ মওউদ ইসলাম এক জায়গায় বলেন, এখন আমার এই নসিহত করার প্রয়োজন নেই যে তোমরা হত্যা করো না, কেননা চরম দুষ্কৃতকারী ছাড়া কে অন্যায় ভাবে হত্যা করতে চাইবে, অনর্থক হত্যা কেউ করে না। কিন্তু আমি তোমাদেরকে বলছি, অন্যায় হটকারিতা দেখিয়ে সত্যকে খুন করো না, সত্য গ্রহণ করো, এক বালকের কাছেই তা হোক না কেন, বিরোধীর কাছে যদি সত্য পাও তাৎক্ষণিক ভাবে মিথ্যা যুক্তি পরিহার করো। কোন শিশু যদি সত্য কথা বলে তাহলে তা শিরোধার্য করা উচিত, হঠকারিতা দেখানো উচিত নয়। সত্যের উপর প্রতিষ্ঠিত হও আর সত্য সাক্ষ্য দাও, যেভাবে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ইজতানিবু রিজসা মিনাল্লাহ আওসান ওয়াজতানিবু কওলা যুর, অর্থাৎ প্রতিমার নোংরামি বর্জন করো আর মিথ্যারও, কেননা সেটি প্রতিমা থেকে কম নয়। যে জিনিস সত্য থেকে তোমাকে বিচ্যুত করে, সত্য থেকে তোমাকে অন্যদিকে নিয়ে যায়, সেটি তোমার পথে প্রতিমা। সত্য সাক্ষ্য দাও তোমাদের পিতা ভাই বা বন্ধুদের বিরুদ্ধেই হোক না কেন, কোন শত্রুতা যেন ইনসাফ তোমার ইনসাফ থেকে তোমাকে বিচ্যুত করতে না পারে। ইনসাফ থেকে বিচ্যুত হলে মিথ্যাই হবে। তা কোন খ্রিস্টান আপত্তি করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জায়গায় মিথ্যা বলার অনুমতি দিয়েছেন আর নিজের বিশ্বাস গোপন করার জন্য কোরআনে পরিষ্কার নির্দেশ দেয়া হয়েছে যে মিথ্যা বলো, অপরদিকে ইঞ্জিলে নাকি এমন কোন অনুমতি নেই, তখন এক্ষেত্রে মুসলিম ইসলাম বলেন যে স্পষ্ট হওয়া উচিত যে সততার খেয়াল রাখার জন্য কোরআনে যতটা জোর রয়েছে আমি ভাবতেই পারি না যে ইঞ্জিলে তার দশ ভাগের এক ভাগ জোর দেয়া হয়ে থাকবে। তিনি বলেন যে কোরআন শরীফে মিথ্যাকে প্রতিমা পূজার সমান আখ্যায়িত করা হয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেন ফাজতানিবু রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কওলা যুর, প্রতিমার নোংরামি এবং মিথ্যার নোংরামি এড়িয়ে চলো। আরেক জায়গায় বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাও আলা আনফুসিকুম আও আল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, হে বিশ্বাসীগণ সততা এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত হও, সত্য সাক্ষ্য আল্লাহ তাআলার খাতিরে দাও, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সত্য সাক্ষ্য দাও, তোমাদের নিজেদের উপর ইয়ে প্রভাব পড়ুক না কেন বা তোমাদের পিতা মাতা বা আত্মীয় স্বজনের এই সমস্ত সাক্ষ্যের কারণে সাক্ষ্য প্রদানের কারণে ক্ষতিই হোক না কেন। তো এই হলো সত্যের মান বা মানদণ্ড, এটি ইনসাফের মানদণ্ড নিঃসন্দেহে, কিন্তু ন্যায় বিচার ততক্ষণ প্রতিষ্ঠিত হয় না যতক্ষণ সত্য না থাকবে। তো এই মানদণ্ড মুমিন হওয়ার জন্য আবশ্যক। হযরত মসীহ আলাইহিসসালাম এর ব্যাখ্যা করতে গিয়ে অন্যত্র বলেন যে আল্লাহ তাআলা ইনসাফ সম্পর্কে যা সত্যের উপর পুরোপুরি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়, বলেন যে শত্রু জাতির শত্রুতা যেন তোমাদের ইনসাফ বা ন্যায় পরায়ণতার পথে বাধা না সাধতে পারে। ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকো, এতেই তাকওয়া নিহিত। তিনি বলেন যে আপনারা জানেন যে যেসব জাতি অন্যায় ভাবে কষ্ট দেয় এবং দুঃখ দেয় এবং রক্তপাত ঘটায় আর পিছুধাওয়া করে, শিশু এবং নারীদের হত্যা করে যেভাবে মক্কার অবিশ্বাসীরা করেছিল, এরপর যদি যুদ্ধ করা থেকে বিরত না হয় এমন লোকদের সাথে ন্যায়ের ভিত্তিতে লেনদেন কত কঠিন হয়ে থাকে। কিন্তু কোরআনি শিক্ষা এমন ভয়াবহ শত্রুদের অধিকারকে পদদলিত করা হয়নি, ইনসাফ এবং সততার নসিহত করা হয়েছে। আমি সত্য বলছি, শত্রুর সাথে ভালো ব্যবহার করা সহজ, কিন্তু শত্রুর অধিকারের হেফাজত এবং মামলা মকদ্দমা ইনসাফ এবং ন্যায়পরায়ণতাকে জলাঞ্জলি না দেয়া এটি অনেক কঠিন কাজ এবং সাহসীদেরই বৈশিষ্ট্য। অধিকাংশ মানুষ দুষ্কৃতকারী শত্রুকে ভালোবাসে আর তাদের সাথে মিষ্টি কথাও বলে। তাদের অধিকার খর্ব করে আর এই উদ্দেশ্যে মিথ্যা বলে, সৎ ইনসাফ করে না, মিথ্যার আশ্রয় নেয়। এক ভাই অপর ভাইকে ভালোবাসে আর ভালোবাসার পর্দার অন্তরালে প্রতারিত করে তার অধিকারকে পদদলিত করে। এর উদাহরণ দিয়েছে দৃষ্টান্তস্বরূপ, যদি কৃষক হয়ে থাকে কেউ ধূর্ততাবশত তার নাম বন্দোবস্তের কাগজে লেখানো হয় না, সরকারি কাগজ রেজিস্ট্রিতে তার নাম লেখায় না, আর এইভাবে এই ভালোবাসা মিথ্যা প্রমাণিত হয়। অনেক এমন কেস আসে অন্যায় ভাবে কত আত্মীয় স্বজন আত্মীয়দের দলিল পত্র বদলিয়ে এনে নাম লেখায় না বা সঠিকভাবে সাক্ষ্য দেয় না, তাদের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। এভাবে তিনি বলেন আল্লাহ তাআলা আয়াতে ভালোবাসার কথা বলেননি, বরং ভালোবাসার স্ট্যান্ডার্ড বা মানদণ্ডের কথা বলেছেন। যে ব্যক্তি নিজের সবচেয়ে ভয়াবহ শত্রুর সাথে ইনসাফ করবে আর সত্য এবং ন্যায়পরায়ণতাকে যে জলাঞ্জলি দেবে না, সেই সত্যিকার অর্থে ভালোবাসে। তো এই হল মানদণ্ড, কেবল সাময়িক স্বার্থের জন্য নয়, দৈনন্দিন সামাজিক বিষয়াদির জন্যই নয় কেবল, বরং মোমেনের সত্যের মান এমন হওয়া উচিত যে মিথ্যা বলে শত্রুরও ক্ষতি করা উচিত নয়। শত্রুর ক্ষেত্রে যদি এই সত্যের মাপকাঠি এমন হয় তাহলে পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে সত্যের মান উন্নত হওয়ার কারণে ভালোবাসার মান বৃদ্ধি পাবে, আর ভালোবাসা আর ভালোবাসায় মিথ্যা থাকে না। এটি হতে পারে না কারোর প্রতি ভালোবাসা থাকবে আবার মিথ্যাও বলবে, ভালোবাসা হয়ে থাকে অকৃত্রিম। এইটি হলো সে মানদণ্ড যা যে যাতে আমাদের পাশ করা উচিত। সত্যের মান যদি এমন হয় তাহলে মানুষ কোনো ভাবে ভাইকে প্রতারিত করতে পারে না। সত্যের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ আলাইহিসসালাম নসিহত করেন এবং বলেন যে মিথ্যা যতটা ক্ষতি করে হারাম বা অবৈধ জিনিস ভক্ষণ তত ক্ষতি করে না। এর অর্থ কেউ যেন এটি না করে যে অবৈধ জিনিস ভক্ষণ করা ভালো কাজ, এটি চরম ভ্রান্তি এমনটি মনে করা। আমার কথার অর্থ হল এই ব্যক্তি যদি বাধ্য হয়ে শুকর মাংস খায় এটি ভিন্ন বিষয়, কিন্তু যদি সে শুকর বৈধ আর ফতোয়া দেয় তাহলে ইসলাম থেকে সে বেরিয়ে যায়। বাধ্য হয়ে শুকরের মাংস খাওয়ার অনুমতি আছে, খেতে পারে, কেউ যদি ক্ষুধার্ত বা প্রেতদার প্রান্তে থাকে সে খেতে পারে, কিন্তু এই ফতোয়া দেয়া যে শুকর খাওয়া বৈধ, শুকরের মাংস খাওয়া বৈধ, এটি মানুষকে ইসলাম থেকে দূরে ঠেলে দেয়, কেননা খোদার নির্ধারিত হারামকে সে হালাল আখ্যা দেয়। এটি থেকে বোঝা গেল যে মিথ্যা বলা ভয়াবহ বিষয়, তাই মুত্তাকি জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখে, তার মুখ থেকে এমন কোন শব্দ বের হয় না যা তাকওয়া পরিপন্থী। তাই তোমাদের নিজেদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করে দিন, যে জিহ্বা তোমাদের নিয়ন্ত্রণ করবে, আর অন্যায় অবৈধ কথা বলতে থাকবে। মানুষের নিজের জিহ্বার উপর বা মুখের উপর নিয়ন্ত্রণ থাকা চাই, এটি জিহ্বাকে শাসন করার নামান্তর। এটি নয় যে মানুষ মুখে যায় আসে সত্য মিথ্যা বলে বসবে, যার ফলে ফিতনা এবং নৈরাজ্য দেখা দেয়। তাই সবসময় এটি দৃষ্টিগোচর রাখতে হবে যে আমাদের জিহ্বা এবং মুখ যেন সত্যের সেই মানে উপনীত বা প্রতিষ্ঠিত থাকে, যা শুধু শিরক থেকেই মুক্ত রাখবে না, বরং তাকওয়ার মানও এর ফলে হস্তগত হবে। এটি থেকে মানুষ মিথ্যাতে নিরাপদ থাকবে। মিথ্যায় লিপ্ত লোকদের বিভিন্ন অবস্থা যা আমি সেই প্রবন্ধের বরাতে আপনাদের সামনে তুলে ধরেছি, সেগুলো সামনে রেখে সবার আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমি কোন প্রকার মিথ্যায় লিপ্ত নই তো, যদি হয়ে থাকে তাহলে মুক্তি কিভাবে পাবো, মুক্তি লাভের উপায় তো আল্লাহ নিজেই বাতলে দিয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে এই কথা বোঝার তৌফিক দান করুন, বরং সত্যের চেয়ে উন্নত অর্থাৎ কওলে সদীদ সত্য সহ সরল ভাষার প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন। আরেকটি সাধারণ নেকি যা মোমেনের বৈশিষ্ট্য হওয়া উচিত, যা খোদার নৈকট্য নৈকট্যে ধন্য করে, তা হল বিনয় এবং অহংকার পরিহার করা। এক জায়গায় অহংকারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লা তুসাইর খাদ্দাক লিন-নাস ওয়ালা তামশি ফিল আরযি মারাহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। মানুষের সাথে আপনি গাল ফোলাবে না, পৃথিবীতে অহংকারের সাথে হাঁটবে না, চলবে না। আল্লাহ তাআলা কোনো অহংকারী এবং দাম্ভিককে ভালোবাসেন না। হযরত মসীহ আলাইহিস বিষয়টি অনেক জায়গায় বর্ণনা করেছেন। তিনি এক জায়গায় বলেন, এমন মানুষও আছে যারা নবীদের চেয়ে কোটি গুণ নীচে অবস্থান করার নিচ হয়ে থাকে, তার নবীদের সাথে কোনো মোকাবেলাই নেই, দুদিন নামাজ পড়ে অহংকার করা আরম্ভ করে, একইভাবে রোজা হজ এবং হজের ফলে পবিত্রতা অর্জন না করে তাদের মাঝে অহংকার দানা বাঁধে। আজও রমজানে, আজকাল রমজানে অনেকে ইবাদত করে, ইবাদতের সুযোগ পায়, সত্য কোন স্বপ্ন দেখলে এর ফলে অহংকারী হয়ে ওঠে, তাই ইস্তিগফার করা উচিত, এইসব বিষয়ে এড়িয়ে চলা উচিত। তিনি বলেন, স্মরণ রেখো যে অহংকার শয়তান থেকে এসেছে আর শয়তান বানিয়ে দেয় মানুষকে। মানুষ যতদিন এটি থেকে দূরে না থাকবে, সত্যগ্রহণ এবং ঐশী কল্যাণ রাজ্য লাভের পথে তা বাধা হয়ে দাঁড়ায়। কোনোভাবে অহংকার করা উচিত নয়, জ্ঞানের দৃষ্টিকোণ থেকেও নয়, সম্পদের দৃষ্টিকোণ থেকে নয়, আর প্রভাব প্রতিপত্তি বংশ পরিবার বা বংশ গরিমার কারণে নয়। এইসব বিষয় মূলত অহংকার হৃদয় দানা বাঁধে। যতক্ষণ পর্যন্ত এমন অহমিকা থেকে নিজেকে মুক্ত না করবে, আল্লাহ দৃষ্টিতে এমন ব্যক্তি মনোনীত হতে পারে না। আর সেই তত্ত্ব জ্ঞান যা অনিয়ন্ত্রিত আবেগ অনুভূতির পরিত্যাজ্য উপকরণকে জ্বালিয়ে ভস্মীভূত করে তা লাভ হতে পারে না। ভ্রান্ত এবং অন্যায় আবেগ অনুভূতিকে নিশ্চিত করার জন্য যে তত্ত্বজ্ঞান এর প্রয়োজন তা ততক্ষণ লাভ হওয়া সম্ভব না যতক্ষণ মানুষ বিনয় অবলম্বন না করবে। কেননা এটি শয়তানের বৈশিষ্ট্য, এটি অহংকার শয়তানের বৈশিষ্ট্য, এটি আল্লাহ পছন্দ করেন। শয়তান অহংকার করেছিল, আদম থেকে নিজেকে শ্রেয় মনে করেছিল আর বলে বসেছিল যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এর ফলাফল স্বরূপ সে খোদার দরবার থেকে প্রত্যাখ্যাত হয়েছে। আর আদম খলন সত্ত্বেও তাকে যদি তত্ত্বজ্ঞান দেয়া হয়েছিল সেটি দুর্বলতা স্বীকার করেছে, আর আল্লাহর কৃপারাজির উত্তরাধিকারী হয়েছে। সে আদম জানত যে আল্লাহর কৃপা ছাড়া কিছুই হওয়া সম্ভব নয়, তাই দোয়া করেছেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ার জন্য মুসলিম ইসলাম জামাতকে নসিহত করেছেন যে এই দোয়া সবসময় পড়া উচিত। আজকাল আমরা রমজানের শেষ দশক অতিবাহিত করছি, আগুন থেকে বাঁচার জন্য, খোদার কৃপা এবং করুণা ভাজন হওয়ার জন্য এই দোয়াগুলোর অনেক প্রয়োজন রয়েছে। এটি সেই রহস্য, এটি সেই রহস্য যা যে কারণে ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছিল যে হে নেক ওস্তাজ, কিন্তু তিনি এই রহস্যের কারণে বলেন যে আমাকে নেক বলো না। আজকালকার নির্বোধ খ্রিস্টানরা বলে যে এ বাক্যের অর্থ হল আমাকে খোদা কেন বলো না, অথচ হযরত ঈসা আলাইহিস সালাম বড় সূক্ষ্ম কথা বলেছিলেন যা নবীদের প্রকৃতির বিশেষ বিশেষত্ব হয়ে থাকে। তারা জানতেন প্রকৃত পূর্ণ আসে আল্লাহর পক্ষ থেকে, তিনি সব সকল পূর্ণের উৎসস্থল, সেখান থেকেই তা নাজেল হয়, যাকে ইচ্ছা দিতে পারেন, যার কাছ থেকে ইচ্ছা একটি উন্নত এবং মূল্যবান কথাকে অপছন্দনীয় কথায় পর্যবসিত করেছে। ঈসা আলাইহিস সালামকে অহংকারী সাব্যস্ত করেছে, অথচ তিনি বড় বিনয়ী প্রকৃতির মানুষ ছিলেন। পবিত্রতা অর্জনের একটা রীতি উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে আমার মতে পবিত্রতা অর্জনের উন্নত পন্থা এটি, এর চেয়ে উন্নত কোন পন্থা পাওয়া কঠিন, তা হল কোনোভাবে অহংকার না করা। পবিত্র যদি হতে হয় কোন প্রকার অহংকার এবং গর্ব করা যাবে না, জ্ঞানগত ভাবেও বংশগত বংশের ক্ষেত্রে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ যদি কাউকে চোখ দেন সে দেখে সকল আলো যায় অন্ধকার থেকে মুক্তি দিতে পারে তা আকাশ থেকেই নাজেল হয়। আর মানুষ সবসময় স্বর্গীয় আলোর মুখাপেক্ষী চোখও ততক্ষণ দেখতে পারে যতক্ষণ সূর্যের আলো না আসে, যা আকাশ থেকে এসে থাকে। অনুভব অভ্যন্তরীণ আলো যা সকল প্রকার অন্ধকার দূরীভূত করে, এর স্থানে তাকওয়া এবং পবিত্রতার জ্যোতি সৃষ্টি করে, আর স্বর্গ থেকেই আসে। আমি সত্য বলছি যে মানুষের তাকওয়া, ঈমান, ইবাদত, পবিত্রতা সবকিছু আকাশ থেকেই আসে, আর এটি খোদার কৃপার এবং ফজলের উপর নির্ভর করে তিনি চাইলে সেটিকে প্রতিষ্ঠিত রাখতে পারেন, যদি চান সেটিকে প্রত্যাহার করতে পারেন। তিনি আরো বলেন প্রকৃত তত্ত্বজ্ঞান হল মানুষের এই কথা মনে করা যে নিজেকে আমি কিছু নই, আর খোদার দরবারে সিজদাবনত হয়ে বিনয়ের সাথে তার ফজল সন্ধান করা এবং সেই তত্ত্বজ্ঞান যাচনা করা যা প্রবৃত্তির নিজ কামনা বাসনাকে জ্বালিয়ে ভস্মীভূত করে আর আলো এবং পূর্ণের জন্য ভিতরে একাগ্রতা সৃষ্টি করে। এরপর খোদার ফজল থেকে যদি সে অংশ পায় আর কোন সময় বক্ষের প্রশস্ততা এবং আধ্যাত্মিক উন্নতি সে অনুভব করে, তাহলে এর জন্য অহংকার করা উচিত না। খোদার সাথে যদি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, দোয়া কবুল হওয়ার দৃষ্টান্ত বা দৃশ্য যদি দেখে হৃদয় যদি বিশেষ প্রশান্তি বোধ করে, তাহলে অহংকার করা উচিত না, বরং বিনয় বিনয়ের ক্ষেত্রে যেন এমন ব্যক্তির আরো উন্নতি হয়, সেই সম্পর্কের কারণে আল্লাহর ফজল এবং কৃপার কল্যাণে বিনয়ে এর ক্ষেত্রে আরো উন্নতি করো। কেননা যতটা তত বেশি মানুষ এটি মনে করবে যে আমি কিছু নই, ততই আল্লাহর পক্ষ থেকে জ্যোতি এবং আধ্যাত্মিক স্বাদ পাবে যা তাকে আলোকিত করবে, শক্তি যোগাবে। যদি এই বিশ্বাস রাখে মানুষ, তাহলে আশা করা যায় যে খোদার কৃপায় তার চারিত্রিক অবস্থা উন্নতি করবে। পৃথিবীতে নিজেকে কিছু মনে করা ও অহংকার, মানুষের অবস্থা তখন এমন হয় যে অন্যকে সে অভিশাপ দেয় আর অভিসম্পাত করে আর তুচ্ছতাচ্ছিল্য করে অন্যকে। অহংকার দূরীভূত করার জন্য আবশ্যক হল নিজের প্রতিটি চারিত্রিক সৌন্দর্যকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা, সব ভালো কথাকে আল্লাহর প্রতি আরোপ করা। এর ব্যাখ্যায় মুসলিম ইসলাম বলছেন, সত্যিকার অর্থে প্রবৃত্তির হীন কামনা বাসনার নোংরামি এবং আচরণ অহংকার এবং রিয়া বা লোক দেখানোর রূপে প্রকাশ পায়। এই নোংরামি কখনো দূর হতে পারে না, যত খোদার ফজল না হবে আর এই তত্ত্বজ্ঞানের অগ্নি দক্ষিণের দিকে জ্বালিয়ে ভূষিভূত না করবে। এই বিষাক্ত উপকরণ জ্বলবে না যার ভিতরে অগ্নি সৃষ্টি হয়, সে চারিত্রিক দুর্বলতা থেকে মুক্তি পায়, বড় হয়ে নিজেকে ছোট মনে করে আর নিজের কোনো গুরুত্বই আছে বলে মনে করে না। সে তত্ত্বজ্ঞানের ফলে যে জ্যোতি এবং আলো লাভ করে, নিজের কোনো যোগ্যতার ফসল এটিকে মনে করে না আর নিজের প্রতি এটিকে আরোপ করে না, বরং খোদা তালার ফসল এবং কৃপার দয়াই মনে করে এটিকে। যেভাবে এক দেয়ালে সূর্যের আলো পড়ে সেটিকে আলোকিত করে, কিন্তু দেয়াল কখনো অহংকার করতে পারে না। সূর্যের আলো দেয়ালে যখন প্রতিফলিত হয়, আলোকিত হয়, দেয়ালের কোনো গর্ব থাকে না এতে যে এই আলো আমার যোগ্যতার কারণে আমার উপর পড়েছে। এটি একটি ভিন্ন কথা, সেই দেয়াল যত স্বচ্ছ এবং পরিষ্কার হবে আলো ততই স্বচ্ছ হবে। দেয়াল যদি পরিষ্কার হয়, উজ্জ্বল হয়, আলো আরো পরিষ্কার ভাবে প্রতিভাত হয়, কিন্তু কোন অবস্থায় দেয়ালের ব্যক্তিগত যোগ্যতা নয় সেটি দেয়ালের, বরং এই গর্ব সূর্যেরই প্রাপ্য। কিভাবে সূর্যকে সেটিও বলতে পারে না যে তুমি এই আলো প্রত্যাহার করো। অনুরূপ ভাবে নবীদের স্বচ্ছ পরিষ্কার নফস হয়ে থাকে আল্লাহ তাআলার ফয়জান এবং কল্যাণ রাজির যদি তাদের উপর প্রতিফলিত হবে, তাদেরকে আলোকিত করে। তা ব্যক্তিগত কোন দাবি তারা করেন না, বরং প্রতিটি কল্যাণ ধারাকে খোদার প্রতি তারা আরোপ করেন, আর এটি সত্য কথা। এই কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি কর্মের গুণে জান্নাতে প্রবেশ করবেন, তিনি এটি উত্তর দিয়েছেন যে মোটেই নয়, বরং খোদা তাআলার কৃপায় সেটি হবে। নবীরা কখনো কোন শক্তি ক্ষমতাকে নিজেদের প্রতি আরোপ করেন না, খোদার পক্ষ থেকে লাভ করেন এবং খোদার নামেই তারা নিয়ে থাকেন। অতএব নবীরা যারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা, যেখানে তাদের এই অবস্থা, সেখানে সাধারণ মানুষকে কতটা বিনয় প্রদর্শন করা উচিত এবং খোদার কৃপার জন্য কৃতজ্ঞতার চেতনা আরো বেশি ঝুঁকা উচিত। অহংকার মানুষের জীবনে আধ্যাত্মিক মৃত্যু এনে থাকে এবং আল্লাহ থেকে মানুষ দূরে চলে যায়। এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ তাআলা বড়ই দয়ালু এবং কৃপালু, তিনি সকল অর্থে মানুষকে লালন এবং প্রতিপালন করেন, তার প্রতি দয়া করেন, করুণা করেন। সেই দয়া এবং করুণার কারণে তার নবী এবং রসুলদের তিনি প্রেরণ করেন যেন জগৎবাসীকে কলুষিত পাপে কলুষিত জীবন থেকে নিষ্কৃতি দিতে পারেন। কিন্তু অহংকার বড় ভয়াবহ ব্যাধি, যার ভিতরে এই ব্যাধি সৃষ্টি হয় তার জন্য আধ্যাত্মিক মৃত্যু এটি। তিনি বলেন, আমি নিশ্চিত ভাবে জানি এই ব্যাধি হত্যার চেয়েও ভয়াবহ। অহংকারী শয়তানের ভাই হয়ে যায়, তাই কেননা অহংকারী শয়তানকে লাঞ্ছিত করেছে। তাই মোমেন হওয়ার শর্ত হলো তার ভিতর অহংকার সৃষ্টি না হওয়া, বরং বিনয় নম্রতা তার মাঝে বিদ্যমান থাকা, আর এটি খোদার নবীদের বিশেষত্ব হয়ে থাকে। তাদের মাঝে পরম বিনয় এবং নম্রতা থেকে থাকে তারা, আর সবচেয়ে বেশি এই বৈশিষ্ট্য মহানবী সাল্লামের মাঝে ছিল। তার এক সেবককে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার সাথে তিনি কেমন ব্যবহার করেন, সেই সেবক বা খাদেম বলেন যে সত্য কথা হলো আমার চেয়ে বেশি তিনি আমার খেদমত করেন। আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলে মোহাম্মদ ও বারেক ওয়াসাল্লাম জামাতকে এ সম্পর্কে নসিহত করতে গিয়ে তিনি বলেন যে পৃথিবীতে অহংকার ছড়িয়ে আছে, আলেমেরা নিজেদের জ্ঞানের অহংকার এবং অহমিকা লিপ্ত ফকিরদেরকে দেখো, তাদের অবস্থা অধপতিত হচ্ছে, আত্মসংশোধনের সাথে তাদের কোন সম্পর্কই নেই, সবাই অহংকারে লিপ্ত, নিজের সংশোধনের প্রতি কারো মনোযোগ নেই, তাদের সকল কাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য দেহের মাঝে দেহের গণির মাঝে সীমিত, তাদের চেষ্টা এবং সংগ্রাম সাধনা ভিন্ন ধরনের, যেমন জিকির আজকার ইত্যাদি, নবুয়তের প্রশ্রবণে এর কোন প্রমাণ পাওয়া যায় না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সত্তার সাথে এমন জিকির আর মুজাহিদার কোন প্রমাণ পাওয়া যায় না, হৃদয়কে পবিত্র করার প্রতি তাদের কোন মনোযোগই নেই, এটি আমি দেখছি, শুধু দেহই তাদের বাকি আছে, যাতে আধ্যাত্মিকতার কোন নাম চিহ্ন নেই, এই সাধনা এই সংগ্রাম হৃদয়কে পরিচ্ছন্ন করতে পারে না, তত্ত্বজ্ঞানের প্রকৃত আলো দিতে পারে না, অতএব এই যুগ সম্পূর্ণভাবে অন্তঃসার শূন্য, নবীদের পন্থা এবং রীতি যা অবলম্বন করা উচিত তার সবটা পরিহার করা হয়েছে, এদিকে মানুষ ভুলে বসেছে, এখন আল্লাহ তাআলা চান নবুওতের সেই যুগ যেন আবার ফিরে আসে, তাকওয়া এবং পবিত্রতা যেন আবার প্রতিষ্ঠিত হয়, আর তিনি তা চেয়েছেন এই জামাতের মাধ্যমে, নেকি এবং তাকওয়া সৃষ্টি ইমানকে দৃঢ় করা করতে চেয়েছেন আল্লাহ তাআলা জামাতের মাধ্যমে, তিনি বলেন যে তাই আবশ্যক হল প্রকৃত সংশোধনের প্রতি তোমাদের দৃষ্টি দেয়া, আল্লাহ তাআলা জামাতের কাছে চানের অর্থ হল জামাতের সভ্য এবং সদস্যদের উচিত হবে প্রকৃত তাকওয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করা, প্রকৃত সংশোধনের প্রতি মনোযোগ দাও, সেভাবে মনোযোগ দাও যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংশোধনের রীতির কথা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এই রীতি এবং সুন্নত আর তার উল্লেখিত পন্থা অনুসরণের মাধ্যমে সকল পাপ পরিহার আর সকল উন্নত নৈতিক গুণাবলীতে সজ্জিত হওয়ার তৌফিক দান করুন, আমাদের সত্যের মানও তাই হওয়া উচিত যা খোদার নৈকট্যের কারণ হবে, আর আমাদের বিনয়েরও সেই মান বিনয় সেই মানে আমাদের উপনীত হচ্ছে যে আল্লাহর দৃষ্টিতে পছন্দনীয়, হযরত মসীহ ইসলামের জামাতের যেন আমরা এমন সদস্য হতে পারে যেমনটি কিনা তিনি দেখতে চেয়েছেন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم